ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গিবাদে অস্ত্র এবং অর্থ সহায়তার অভিযোগে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে র‍্যাব গ্রেফতার করেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পারস্য উপসাগরীয় দেশগুলিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিতে প্রবাসী ভারতীয়দের সম্পর্কে ভারত চিন্তিত।
ডক্টর জিল্লুর রহমান খানের সাক্ষাৎকার।
এই টেরোরিজমটা দুনিয়াতে অনেক সময় হয়েছে, এই টেরোরিজম নতুন কিছু না, এবং ইনজাস্টিস থেকেই এই টেরোরিজম হয়। যখন মানুষ বলে যে বাঁচবার আর কোনো সুযোগ নাই, কারণ আমাদের ন্যায় বিচার পাচ্ছি না।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস শনিবার কংগ্রেসকে বলেছেন যে তিনি সেনেট ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দেবেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওই কমিটি তদন্ত চালাচ্ছে। গত সপ্তাহে FBI এর সাবেক পরিচালক জেমস কোমি যখন সাক্ষ্য দেন, তখন তার ব্যাপারে যেসব প্রশ্ন উঠেছে সেশনস বলেছেন তিনি ওই প্যানেলে উপস্থিত হয়ে তার জবাব দিতে চান। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন দেশের সবচেয়ে উচ্চপদস্থ আইন বলবৎকারী কর্মকর্তা। তিনি বলেন তিনি মঙ্গলবার সেনেট কমিটিতে সাক্ষ্য দেবেন। শপথ নিয়ে তিনি সাক্ষ্য দেবেন। তিনি কোনো ইঙ্গিত দেননি যে প্রকাশ্যে না রুদ্ধ দ্বার অধিবেশনে তিনি সাক্ষ্য দেবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার নতুন রাজনৈতিক দলের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা আশা করছেন। রবিবার ফ্রান্সে প্রথম দফার সংসদীয় নির্বাচন হচ্ছে। নির্বাচন পূর্ববর্তী জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে ম্যাক্রনের মধ্যপন্থী রিপাবলিক অন দ্য মুভ দল 30% ভোট পেতে পারে। আগামী সপ্তাহে তাহলে তারা দ্বিতীয় দফার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হচ্ছে। 2016 সালের এপ্রিল মাসে ম্যাক্রনের দল গঠন করা হয় যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। এক মাস আগে তিনি নির্বাচনে জয়ী হন। ফ্রান্সের জাতীয় সংসদে নিয়ন্ত্রণ থাকলে নির্বাচনের প্রচার অভিযানের সময় তিনি যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পাশ করাতে পারবেন। গত 2 বছরে ফ্রান্সে কয়েকটি সন্ত্রাসী আক্রমণের ফলে সেখানে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। হাজার হাজার পুলিশ টহল দিচ্ছে যখন ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। ইরান এর বিমান সংস্থার মুখপাত্র শারুক নৌশাবাদি বলেছেন ইরান খাদ্যভর্তি অন্তত 4টি মাল পরিবহন বিমান কাতারে পাঠিয়েছে এবং তারা খাদ্য পাঠানো অব্যাহত রাখবে। তারা এই পদক্ষেপ নেয় যখন আমদানি নির্ভর কাতারের সর্ববৃহৎ সরবরাহকারীরা সেদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব কাতারের একমাত্র ভূমি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর তুরস্ক বলেছে তারাও কাতারকে খাদ্য পাঠাবে। ওই সীমান্তের মাধ্যমে কাতার অধিকাংশ খাদ্য আমদানি করে। গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারা ছোট ওই দেশটির বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ইসলামপন্থী উগ্রবাদীদের এবং ইরানকে সমর্থন দেয়। কাতার বলেছে ওই অভিযোগ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কাতারের তীব্র সমালোচনা করেন। জঙ্গিবাদে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে এক গার্মেন্টস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ব্যক্তি 90 জেএমবির ঊর্ধ্বতন এক নেতা বলে দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
জঙ্গি তৎপরতায় অস্ত্র এবং অর্থ সহায়তার অভিযোগে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব দাবি করেছে। ইমরান আহমেদ নামের ওই ব্যবসায়ী ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবির মজলিশে শুরার সদস্য ও 10টি জেলার সদস্য সংগ্রহ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত নেতা বলে র‍্যাব বলছে। ওই ব্যবসায়ীর বাসা থেকে অস্ত্র, গোলা বারুদ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে। ওই ব্যবসায়ীর সাথে অপর একজন জেএমবি নেতাকেও গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সৌদি আরবের দামাম শহরে সেদেশের পুলিশের এলোপাথারি গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নিহত এবং আহতদের স্বজনরা। এবং এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থানরত নিহত শামীম ও শাহপরণের এবং আহত মাহবুবের স্বজনরা রোববার সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে আকামা জটিলতা নিরসনে শহরের আল আতিফ এলাকায় যান ওই তিন বাংলাদেশি। স্বজনরা বলেছেন, ওই সময় এলাকাটিতে শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘর্ষের জেরে লোকজন চলাচলের উপর কর্তৃপক্ষ যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা জানতেন না ওই তিনজন। ওই পরিস্থিতিতে তারা একটি গাড়িতে করে সেখানে গেলে সৌদি পুলিশ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করেছে বলে স্বজনরা জানিয়ে বলেছেন, পুলিশের গুলিতে ঘটনাস্থলে দুই বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত মাহবুবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুই বাংলাদেশি সৌদি আরবে ব্যবসা করতেন বলে জানা গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রবল উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
কাতারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর এবং আরও কয়েকটি দেশ। সব মিলিয়ে গোটা অঞ্চলে চূড়ান্ত অনিশ্চয়তা এবং উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারত উদ্বেগে, কেননা ওই অঞ্চলের বিভিন্ন দেশে 80 লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক কর্মরত। স্যার, অবনতি ঘটলে তাদের নিরাপত্তা তো বটেই, এছাড়া তাদের কাজকর্মের অনিশ্চয়তা সম্পর্কেই ভারত সরকারের যত চিন্তা। এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, বিবদমান দেশগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেদের বিরোধ মিটিয়ে নিক। উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কাজেই সেখানকার পরিবেশের শান্তি ও স্থিতিশীলতা সম্পর্কে ভারতের উদ্বেগ স্বাভাবিক। প্রবাসী ভারতীয়দের প্রতি সরকারের পরামর্শ, তারা যেন কোনো রকম গুজবে প্রভাবিত না হন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুরেজ, মাছিল, নৌগাম ও উড়ি সেক্টরে একের পর এক অপারেশন চালিয়ে গত 96 ঘন্টায় ভারত হত্যা করেছে 13 জন পাকিস্তানি জঙ্গিকে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গোটা দেশে প্রায় সর্বত্রই গরম পড়েছে, গলছে হিমালয়ের বরফ। এই সুযোগে পাক সেনা চেষ্টা করছে নিয়ন্ত্রণ রেখা টপকে যত বেশি সম্ভব জঙ্গিকে ভারতে ঢুকিয়ে দেওয়া যায়। এজন্য নিয়ন্ত্রণ রেখায় ছোট ছোট দলে ভাগ হয়ে অপেক্ষা করছে অসংখ্য জঙ্গি, সুযোগ পেলেই তারা এপাশে চলে আসবে। কিন্তু নিরাপত্তা বাহিনীও চুপ করে বসে নেই। নিয়ন্ত্রণ রেখা বরাবর গুরেজ, মাছিল, নৌগাম ও উড়ি সেক্টরে একের পর এক অপারেশন চালিয়ে গত 96 ঘন্টা তারা জখম করেছে 13 জন পাকিস্তানি জঙ্গিকে। ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টারের মুখপাত্র একথা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। প্রথমে গত 8 তারিখ মাছিল সেক্টরে 4 জঙ্গিকে চিহ্নিত করে হত্যা করা হয়। তারপর সেদিনই নৌগামে নিহত হয় 3 জন জঙ্গি। তারপর থেকে উড়ি আর গুরেজ সেক্টরে চলছে অপারেশন। উড়িতে এখনো পর্যন্ত মারা পড়েছে 5 জন সশস্ত্র অনুপ্রবেশকারী আর 1 জন গুরেজে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক, দাহ্য পদার্থ, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ব্রিটেনের রক্ষণশীল প্রধানমন্ত্রী এখনো চাইছেন উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি DUP-র সঙ্গে একটা মতৈক্যে আসতে। সরকার গঠন করার লক্ষ্যে তার যে সমর্থনের প্রয়োজন তিনি তাহলে তা পাবেন। রবিবার টেরেজা মের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই চুক্তি বিষয়ে আলোচনা এ সপ্তাহে চূড়ান্ত হবে বলে মনে হয়। অর্থাৎ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ও বাজেট পাশের ক্ষেত্রে DUP কনজারভেটিভ পার্টিকে সমর্থন দেবে। এর বিপরীতে কনজারভেটিভ পার্টিও DUP-র কিছু কিছু কাজে তহবিল যোগাবে বা সমর্থন দেবে। সোমালি ও আমেরিকান সামরিক বাহিনী সোমালিয়ার মধ্যাঞ্চলের জুবা অঞ্চলে আল শাবাবের একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফরমাজো রবিবার বলেছেন, আন্তর্জাতিক শরিকদের সমর্থন সহ তিনি দেশের বিশেষ বাহিনীকে সাকাওয়ের কাছে আল শাবাব প্রশিক্ষণ শিবিরে খুব ভোরে আক্রমণ চালানোর অনুমোদন দেন। তিনি বলেন, আক্রমণের ফলে আল শাবাবের অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ড ও সরবরাহ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, এর ফলে সোমালিয়ার অভ্যন্তরে নতুন আক্রমণ চালাতে শত্রুপক্ষের ক্ষমতা বিঘ্নিত হবে। খবর শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে শ্রমিক অধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি এবং মানবাধিকারের উৎকর্ষ সাধন করতে না পারলে ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ সাময়িকভাবে হারাবে বলে বাংলাদেশকে এক বার্তায় জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে বিদ্যমান শ্রমিক অধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করতে না পারলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ জিএসপি সুবিধার মাধ্যমে যে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পায় তা অস্থায়ী এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা না পেলে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এমন প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দপ্তরের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা এবং বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জিল্লুল হাই রাজি।
বাংলাদেশ থেকে এক্সপোর্ট যেটা হচ্ছে, রপ্তানি যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে, সেটা অনেকখানি গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশের সব রপ্তানির অর্ধেকের বেশি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে এবং এর প্রায় পুরোটাই যাচ্ছে জিএসপি অর্থাৎ শুল্কমুক্ত ভাবে। যদি শুল্কমুক্ত সুবিধাটা না পাওয়া যায় তাহলে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস, চামড়াজাত প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল, বাইসাইকেল, চিংড়ি মাছ প্রতিটা যে আমরা যে শুল্কমুক্ত সুবিধাটা পাচ্ছিলাম এরপরে বাংলাদেশ থেকে যারা কিনবে ইউরোপিয়ান ইউনিয়নের তারা ওই শুল্কটা দিয়ে কিনতে হবে, ঢোকাতে হবে। আবার নতুন ভাবে ওরা যখন আলোচনা করবে কোন দামে কিনবে তখন ওরা ওই 12% ডিউটি দিতে হবে, ওটা মাথায় রেখে আলোচনা করবে। তখন বাংলাদেশের সব কোম্পানির পক্ষে 12% কম দামে, এটা আমি শুধু রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 12% বলছি, চিংড়ি মাছের ক্ষেত্রে ওটা 11, কোনো কোনো ক্ষেত্রে 7, বাইসাইকেলের ক্ষেত্রে 7, এরকম। বেসিক জিনিসটা হচ্ছে যে এরা যখন নেগোসিয়েট করবে বাংলাদেশের সাথে তখন তারা যে দামটা এতদিন দিচ্ছিল 7%, 12%, 11% নির্ভর করে কোন কোন প্রোডাক্টের রূপে, সেই প্রাইসটা থেকে কম দিবে দাম। এই কম দাম দিয়ে বাংলাদেশের কতজন ব্যবসায়ী ব্যবসা করতে পারবে একটা বড় প্রশ্ন।
আর্থিক হিসেবে বিচার করলে ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এবং কতটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ এমন প্রশ্নের জবাবে জিল্লুল হাই রাজি বলেন,
আগে বললাম যে অর্ধেকের বেশি 52% এর মতো 52-54% এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে, তার থেকে যদি অল্প কিছু কমে সেটা অনেক বিলিয়ন ডলার হবে, কারণ এই মুহূর্তে 14-16 বিলিয়ন ডলার ইউরোপে ইউরো ইউরোপে এক্সপোর্ট হচ্ছে, যার সবটুকুই যাচ্ছে ডিটিসি হিসাবে। এটা নেমে গেলে যেটা হবে, এটার ইম্প্যাক্ট পড়বে প্রথমত হচ্ছে শ্রম বাজারে, অর্থাৎ আমাদের ফ্যাক্টরি থেকে যদি কেনা না হয় তাহলে শ্রমিকরা বেকার হয়ে যাবে। রেডিমেড গার্মেন্টস এর যে একটা চালিকা শক্তি অর্থনীতির জন্য সেটাও খুব
জিল্লুল হাই রাজি মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে যদি শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ হারায় তাহলে এতে লাভবান হবে পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা, কারণ তারাও জিএসপি সুবিধার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে শুরু হচ্ছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, উপস্থাপন করছেন আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী, যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়েই আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে উগ্রবাদকে সংজ্ঞায়িত করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল। বস্তুত উগ্রবাদ যে খুব একটি বিস্তৃত বিষয় তা নয় এবং সাধারণ মানুষের প্রাত্যহিক আচরণে এই উগ্রবাদ পরিত্যক্ত, কারণ মানুষকে সামাজিক জীব হিসেবে দেখলে সেখানে উগ্রবাদের স্থান একেবারেই হবার কথা নয়। সমাজে তো আমরা নানান মত ও পথের লোকদের নিয়ে বসবাস করি, সেখানে জোর জবরদস্তি করে সকলকে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে একই মতাবলম্বী হতে হবে এমন তো হতেই পারে না। তবে দুর্ভাগ্যজনক হলেও এটা তো সত্যি যে বর্তমান বিশ্বে মাথাচাড়া দিয়ে ওঠা এই উগ্রবাদ সমাজের ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তত্ত্বকে প্রায় তুড়ি মেরেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। উগ্রবাদকে তাই এক ধরনের সর্বগ্রাসী ধারণারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। এই উগ্রবাদের সঙ্গে এগনস্টিসিজম বা অজ্ঞবাদের মিল আছে, যারা কিনা ঈশ্বর সম্পর্কে কিছুই জানা সম্ভব নয় বলে বিশ্বাস করে। তবে এখনকার যে ধর্মীয় উগ্রবাদ কিংবা আরও পরিষ্কার করে বললে বলতে হয় কথিত ইসলামী মৌলবাদ, সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ধারণা সঞ্জাত। কথিত কেন? এজন্যে প্রকৃত অর্থে ইসলামের সঙ্গে এই উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। ভূমি দখলের আদিম লড়াইয়ের জন্যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হচ্ছে। উগ্রবাদী যারা, তারা এক ধরনের কল্পিত আদর্শ জগতের বাসিন্দা যেন বা, আর তাই তাদের সব প্রয়াস নিয়োজিত সেই রকম এক কল্পনার স্বর্গ গড়ার জন্যেই। এই সম্পর্কে মৌলবাদ থেকে উগ্রবাদকে আলাদা করে দেখার কথা আমরা গত অনুষ্ঠানে বলেছি। মৌলবাদ যে সব ক্ষেত্রেই নেতিবাচক তা নাও হতে পারে, কিন্তু উগ্রবাদ সম্পূর্ণভাবে নেতিবাচক। তাছাড়া মৌলবাদ মূলত তাত্ত্বিক বিষয়, উগ্রবাদ কেবল যে তাত্ত্বিক তা নয়, সেটি ব্যবহারিকও বটে। কিন্তু সেজন্যেই এ নিয়ে সম্ভবত আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জেফ্রে বেইল বলছেন,
They have a vision of the world free of problems, free of the problems that they've identified. They're pursuing, you know,
অধ্যাপক বেইল বলেন যে উগ্রবাদীরা বিশ্বের যে রূপকল্প দেখে সেটা যেন সব সমস্যামুক্ত একটি বিশ্ব। সুতরাং তাদের কল্পনার মধ্যে যে একটি আদর্শ জগৎ রয়েছে তারা সেটি নির্মাণ করতে চায়, এমন এক আদর্শ জগৎ যেখানে বিশ্বের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। বলা যেতে পারে তারা যেন বিশ্বে এক নতুন স্বর্গ স্থাপন করতে চায়। সেজন্যই উগ্রবাদীরা এক ধরনের ইউটোপিয়াবাদেও বিশ্বাস করে। কাজেই যখন আমরা বিস্মিত হই যে কীভাবে নিরীহ লোকজনের প্রাণ সংহার করছে এই সব উগ্রবাদী, তখন তাদের সেই আদর্শ জগৎ সৃষ্টির কল্পনায় এর যৌক্তিকতা পাওয়া যায়। কিন্তু মানুষ হত্যার পেছনে যে কোনো যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না, সে কথাও কিন্তু উগ্রবাদীরা কোনো ক্রমে মানতে রাজি নন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই কুড়ি শতকের মাঝামাঝিতেও বিশ্বে এমন বেশ কিছু নেতা ছিলেন যারা উগ্র ছিলেন না। জাতীয়তাবাদী চেতনা হয়তো তাদের মধ্যে ছিল, কিন্তু ধর্মকে উগ্রবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা তারা ভাবেননি কখনো। এই সম্পর্কে মুক্ত চিন্তাবিদ, পাকিস্তানের ইসলামাবাদের কায়দে আজম ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক পারভেজ হুদভয় বলেন,
Indonesia you had Ahmad Sukarno, in Egypt you had Jamal Abdel Nasser, in Pakistan you had
অধ্যাপক পারভেজ হুদভয় বলছেন যে এমন একটা সময় গেছে যখন বিভিন্ন মুসলিম দেশের প্রধানরা ছিলেন ধর্মনিরপেক্ষ। ইন্দোনেশিয়ায় আহমেদ সুকার্নো, মিশরে গামাল আব্দুল নাসের, পাকিস্তানে মিস্টার জিন্না, ইরানে মোহাম্মদ মুসাদ্দেক, এরা ছিলেন জাতীয়তাবাদী নেতা, কেউ কেউ ছিলেন সমাজবাদীও, কিন্তু কোনো ক্রমেই এরা কেউই উগ্রবাদী ছিলেন না। এখন এটা একটা পরিহাসের বিষয় যে আমরা উগ্রবাদের সম্মুখীন। সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান, ইন্দোনেশিয়া, প্রায় সর্বত্রই যে ওয়াহাবিবাদ ছড়িয়ে পড়েছে তাতেই ধর্মের ব্যাপারে আচার নির্ভর একটা কট্টর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ধার্মিকতার বিষয়টি আজকাল অনেকটা আচার সর্বস্ব হয়ে পড়েছে। এতে ঈশ্বর প্রেম এমনকি মানব প্রেমও পরাস্ত। এরকম অভিমত প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, বিশিষ্ট গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
এখন আমরা ধার্মিকতা বলতে যা দেখতে পাচ্ছি অনেকটা যেন প্রদর্শনমূলক ধার্মিকতা, আনুষ্ঠানিকতা তাতে বেশি, আত্মিক শুদ্ধতা বা আত্মিক প্রণোদনার ব্যাপারটি যেন অনেকটা উধাও হয়ে গেছে। তা না হলে যারা ধার্মিক বলে নিজেদেরকে প্রচার করে তাদের দ্বারা এমন উগ্রবাদী কর্মকাণ্ড কেন হয়? যেমন ধরুন এই যে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, অথচ সূরা মায়দার 32 আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তার অর্থই দাঁড়াবে যে গোটা মানব জাতিকে হত্যা করলো। এবং আজকাল আমি যেটা দেখতে পাচ্ছি যে চারদিকে আমার চারপাশে এই প্রদর্শনীমূলক ধার্মিকতার যথেষ্ট বিস্তৃতি ঘটেছে। আপনি ধরুন পোশাকে আশাকে বা ধর্মীয় আচরণে, কিন্তু সেখানে আত্মিক শুদ্ধতার ব্যাপারটি পরিপূর্ণভাবে উধাও। এবং এখানে ইসলামের যে মূল কথাটি, আত্মিক শুদ্ধতাই কিন্তু সবচেয়ে বড় কথা। যেমন বলা হয়েছে যে একটি হাদিসে, ইন্নামাল আমানু বিন্নিয়াত, তুমি কি নিয়োগ করছো তার উপরে তোমার ইমান। কিন্তু প্রকাশ্যে আমি ধার্মিক বেশভূষা গায়ে চড়িয়ে দিলাম, ধার্মিক আচরণ করলাম প্রদর্শনীর জন্যে, তারপরে কিন্তু আমার নিয়তটি বা আমার আকাঙ্ক্ষাটি, অভিশাপটি থেকে যাচ্ছে মানবের অনিষ্ট করবার মতো কর্মকাণ্ডের জন্যে। সেখানে কিন্তু ইসলাম টিকল না, ইসলাম থাকে না, ইসলাম এখানে হারিয়ে যায়, অন্তরালে চলে যায়। কিন্তু সেই ব্যাপারটি আজকাল চারদিকে বেশি ঘটছে। এটা শুধু ইসলামের ব্যাপারে না, পৃথিবীর সব ধর্মের ব্যাপারেই বোধ হয় সব ধর্মানুসারীদের মধ্যে এই প্রদর্শনীমূলক ধার্মিকতা বা ধর্মীয় আচরণটা অনেকটাই বেড়ে গেছে। তবে মুসলমানদের মধ্যে তুলনামূলকভাবে এটা অনেকটা বেড়ে গেছে, এবং তারও অনেক সামাজিক ব্যাখ্যা আছে আর কি, সামাজিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।
তবে উগ্রবাদের প্রকাশিত যে রূপ সন্ত্রাসবাদ, সেটি কেবলমাত্র ধর্মকেন্দ্রিক নয়, বরঞ্চ এই সন্ত্রাসবাদ অন্যান্য ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক নাইমা হক যেমনটি বলছেন,
সন্ত্রাসবাদ কিন্তু এখন ধর্মের সাথে এটা আইডেন্টিফাই করা হচ্ছে বা আইডেন্টিক্যাল করে ফেলা হচ্ছে, কিন্তু আপনি যদি বিশ্বের কিছু কিছু ঘটনা পাশাপাশি দেখেন তাহলে দেখা যায় যে এটা রাজনীতির মধ্যেও আছে। যেমন কিছুদিন আগে ব্রিটেনে জো কক্সকে মেরে ফেলা হলো, এটা তো একটা ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে এই কাজটা করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। তো এটা যে শুধুমাত্র ধর্মের সাথেই একেবারে এককভাবে সম্পৃক্ত তাও কিন্তু নয়।
তাহলে এই উগ্রবাদ আসলে কি, এর সংজ্ঞা নির্ধারণ বোধ হয় খুব সহজ নয়, যেমনটি অধ্যাপক নাইমা হক বলছেন।
সন্ত্রাস বা উগ্রবাদ এখন ভীষণ ভাবে নাড়া দিয়েছে এবং সবাইকে সন্ত্রস্তই করে তুলেছে, এবং এর একে সংজ্ঞায়িত করা আসলে, যেটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে একটু ডিফিকাল্ট ব্যাপার, এই কারণে যে এখানে যে সংজ্ঞায়নের যে ব্যাপারটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে এটা দুটো দিক থেকে করা হয়েছে। একটা হচ্ছে যে রাজনীতিবিদরা সন্ত্রাসকে সংজ্ঞায়িত করেছেন সোজাসুজি যে এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট, এবং এটা মানুষকে পঙ্গু করে দেয়, পক্ষাঘাতগ্রস্ত করে দেয়, মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে নিয়ে যায় এবং মানুষ মৃত্যুবরণ করে এই সন্ত্রাসের কারণে বা উগ্রবাদের কারণে। অন্যদিকে বলা হচ্ছে, অন্য একটা ডেফিনেশন দিক থেকে যদি দেখি আমরা, তাহলে বলা হয় যে সন্ত্রাসবাদটা হচ্ছে যে এমন কিছু সংঘবদ্ধ কাজ, যে কাজটা কিন্তু একটা দেশের মানুষকে সন্ত্রস্ত করে, ভীত করে, দেশটিকে সামাজিক বা রাজনৈতিক অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে। শুধুমাত্র তাই নয়, একটা একটা সরকারকে, একটা জনপ্রিয় সরকারকে কিন্তু সরকারের ভিত থেকে নড়বড়ে করে দেয়, এবং একই সাথে পাশাপাশি নানা রকমের লুণ্ঠন আর বিভিন্ন ধরনের কাজ যেগুলো আছে এই ধরনের, সেগুলোকে উৎসাহিত করে, এবং সবশেষে যেটা বলা যায় যে মানুষের নৈতিক মনোবলকেও ভেঙে দেয়। তো সংজ্ঞাকে আপনি যদি দেখেন, তুলনা করেন, তাহলে দেখা যায় যে সংজ্ঞাগুলো কিন্তু ইনকমপ্লিট, অসম্পূর্ণ।
অধ্যাপক নাইমা হক বলছিলেন, যে দৃষ্টিভঙ্গি থেকেই আপনি দেখুন না কেন, উগ্রবাদের সংজ্ঞা অসম্পূর্ণ, কখনো কখনো পরস্পর বিরোধীও মনে হতে পারে। এসব বিষয়ে আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে আসছে রোববার আবার আলোকপাত করব। পরিশেষে মানবতাবোধের জয় হোক এই কামনা করে উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব এবং স্বাধীনতা সংগ্রাম,
এ নামের ইতিহাসভিত্তিক গ্রন্থের রচয়িতা, একসময়কার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের উইসকনসিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রোজ বুশ প্রফেসর, বর্তমানে ফ্লোরিডায় বসবাসকারী ডক্টর জিলুর রহমান খান তার ওই গ্রন্থ নিয়ে আলোচনা করেছেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাথে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
আত্মকথা লেখেন অনেকেই, অনেকে অন্য কারোর জীবনী লেখেন, অনেকে আবার ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষার তাগিদে কেন্দ্রবিন্দু চরিত্র হিসেবে কাউকে সামনে রেখে ইতিহাস রচনা করেন। আপনার বইয়ের প্রচ্ছদে লেখা রয়েছে বইয়ের নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম, কাইয়ুম চৌধুরীর আঁকা প্রচ্ছদ এবং মওলা ব্রাদার্সের প্রকাশনায় লিখতে এ সংগ্রাম আপনি কতখানি ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে প্রত্যক্ষ করেছেন?
এটা আমি খুব কাছাকাছি ছিলাম, কারণ যে আপনাকে ইন্টারভিউতে আগেও বলেছি আমি ঢাকা ইউনিভার্সিটির তখন প্রফেসর ছিলাম। 70-71 আমি 70 যে ইলেকশনটা হলো, বঙ্গবন্ধু ওভারওয়েলমিং একটা মেজরিটি পেয়ে গেলেন, আমরা বলি পলিটিক্যাল সায়েন্সে অ্যাবসলিউট মেজরিটি, তার মানে যে হাফ প্লাস ওয়ান অফ টোটাল নাম্বার হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি, তিনি পেয়ে গেলেন। তার ফল মানে হচ্ছে তিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার। তো এটা আপনার ইয়াহিয়াও আসলেন, এটা হচ্ছে ডিসেম্বরের 1970 ডিসেম্বর ইয়াহিয়া আসলেন, ইয়াহিয়া তারপরে যাওয়ার পথে বলে গেলেন যে ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তো এরপরে গিয়েই ঘাপলা শুরু হয়ে গেল, কারণ যে ওই 1971 জানুয়ারি ফেব্রুয়ারি এই মার্চের ফার্স্টেই ওরা যে আপনার যে পার্লামেন্টটা সেটা তারা পোস্টপোন করে দিল টাইনি ডাই, তার মানে হচ্ছে কোনো টাইম লিমিট নাই, লিমিটলেস, টাইনি ডাই মানে হচ্ছে লিমিটলেস। তো এখানেই ইনস্ট্যান্টলি বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগী আন্দোলন শুরু হয়ে গেল। এই সঙ্গে সঙ্গে আমি যে ছিলাম, আমি ওখানে আপনার আমার তো হচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞান হিসাবে এই যে সংগ্রামটা এটা একটা বিরাট জিনিস, যে ট্রুজো, যে আমেরিকা ট্রুজো, সে লিখেছিলেন আপনার সেই 18th century ট্রুজো, তারপরে গান্ধীও এটা করেছেন অসহযোগ আন্দোলন, মার্টিন লুথারও করেছেন অসহযোগ আন্দোলন, কিন্তু বঙ্গবন্ধুর আন্দোলনটা অসহযোগ আন্দোলন ঠিকই, কিন্তু একটা ডিফ্যাক্টো গভর্নমেন্ট উনি করে ফেললেন এই আন্দোলনের মাধ্যমে, যেটা কেউ করতে পারেনি, পৃথিবীর কোনো জায়গা হয়নি, কোনো সময় হয়নি, বুঝতে পারছেন? এটা একটা ইউনিক একটা ব্যাপার। এবং 7th March বঙ্গবন্ধুর রেস কোর্সের ময়দানে একটা বিরাট সমাবেশ হলো, বহু মানুষ একেবারে রেস কোর্স ময়দান ভরে উঠে গেছে। আমার তো মনে হয় আমি গেলাম, ছাত্রছাত্রী আমার সঙ্গে ছিল তখন পলিটিক্যাল সায়েন্স, তারা ওখানে বঙ্গবন্ধুর যে ডেস্ক ইয়েতে ডায়েসের উপরে দাঁড়িয়ে আছেন, ওরা সবাই চিৎকার করে বসে বঙ্গবন্ধু UDI, তার মানে হচ্ছে বঙ্গবন্ধু আপনি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করে দেন। তো বঙ্গবন্ধু আমার ছাত্র কয়েক ছাত্রছাত্রীকে হাত খুব মানে পার্সোনাল উনি এসে বলে, দেখো তোমরা একটু চুপ করো, একটু বুঝে শোনা কথা বলো, এবং এর ব্যাপারে একটুখানি আগাতে হবে, আমাদের সাবধানে আগাতে হবে, একটু আস্তে আস্তে বললেন এটা। এবং মার্চে বললেন যে এই আন্দোলন শেষ করলেন, এইটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এই যে বললেন এই আন্দোলনটা যদি আপনার এই 6 point প্রোগ্রামটা যদি ওরা না মেনে নেয়, তাহলে আজকে যে সিভিল ডিসোবিডিয়েন্সটা আমরা শুরু করছি এটা হবে স্বাধীনতা সংগ্রাম, দিস উইল টার্ন ইন্টু এই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা সোজাসুজি বললেন, কিন্তু ওইখানে ডিক্লেয়ার করলেন না, বুঝতে পারছেন? কারণ ওইখানে উনি জানতেন, ইনফরমেশন ছিল যে ওখানে যদি উনি ডিক্লেয়ার করতেন রেস কোর্সটা কিন্তু ওই
আপনার ওই মিলিটারি যে বেজের বেশি দূর নয়, ওখানে বহু লোক এবং বহু লোক শুধু না, এই যে আমার ছাত্র ছাত্রী, আমিও হয়তো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না, সব শেষ করে দিতে পারত, বুঝতে পারছেন? এই ইনফরমেশনও ছিল বলে খুব সাবধানে উনি অগ্রসর হয়েছেন এবং উনি সময় দিয়েছেন মানুষকে, বাঙালিদের এই প্রিপারেশনে, যে এটা একটু হুট করে কোনো জিনিস হয় না পৃথিবীতে, এটা সময় লাগে, এটার জন্য একটু চিন্তা ভাবনা লাগে, এবং এই সময়টা উনি দিয়েছেন যে তোমরা দেখো এটা কিন্তু আমরা শুরু করছি স্বাধীনতা সংগ্রাম, কারণ তখন আপনার এখানে আবার চলে আসলো, আপনাদের মনে আছে কিনা যাই না, যে ওই ইয়েতে মার্চে 1920-21 এইরকম সময় ইয়া এখানে এসে আপনার বোঝাবার চেষ্টা করলো এই সিক্স পয়েন্টটা কি করা যায়। তো বঙ্গবন্ধু বললেন না, সিক্স পয়েন্ট হচ্ছে অটোনমি, এই আমাদের যে তোমাদের পাকিস্তানি কোনোদিন হতো না যদি এই বাঙালিরা আপনার মবিলাইজ না করত, আর মুসলিম লীগটা হলো এই বাংলাদেশি মুসলিম লীগটা হলো 1906 যখন বঙ্গভঙ্গ ইয়েতে কার্জন হল আপনারা সবাই দেখেছেন, কার্জন তখন গভর্নর ছিলেন, তিনি বললেন যে এই বাঙালি মুসলিমদের উপরে খুব অবিচার হচ্ছে এই বেঙ্গলে, তো উনি বেঙ্গলকে অ্যালাউ করলেন ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিভিশন করলেন 1905। 1906 আপনার মুসলিম লীগটা ঢাকায় হলো এবং মুসলিম লীগ হলো বলেই পাকিস্তান হলো। তো এইটা মুজিব বোঝাবার চেষ্টা করেছেন যে দেখেন হিস্টোরিক্যালি আমার বাঙালিরা না হলে পাকিস্তান কোনোদিন হতো না, আর আপনারা আমাদের উপরে অবিচার করছেন, এই অবিচারটা খুব দুঃখজনক ব্যাপার, যার জন্যে আপনারা আজকে এত মানে অগ্রসর হয়ে যেতে পারছেন আর বাঙালিদের জন্য আর বাঙালিদের এই অত্যাচার করছেন, আর আপনারা শিখেছেন ওই ব্রিটিশদের কাছে ইন্টারনাল কলোনিয়ালিজম, এই কলোনিয়ালিজম আমাদের উপরে চলবে না, সোজা করে বলে দিলেন এবং আপনার ইয়াহি খান তো চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তো সবই জানেন মার্চ 25 কি হলো, আমি তখন আমার
এইখানে এইখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আমি, আপনার এই যে বই যে গ্রন্থ নিয়ে আজকে আমরা আলোচনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম, তো আপনি এই বইয়ে লিখেছেন, আপনার বই থেকেই পড়ছি, বাঙালির স্বাধিকার আন্দোলনের চেতনাকে সফলভাবে জাগিয়ে তোলার কারণে বাঙালিরা পাকিস্তানি জান্তার বিরুদ্ধে জীবন বাজি রেখে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে আপনি যে ভাষণের কথা উল্লেখ করলেন একটু আগে, আপনার বইয়ের বিবরণ নিয়ে আলোচনা করবেন।
আমার বিবরণ হচ্ছে যে আমি তো এগুলো তুলে ধরেছি বইতে এবং কতগুলো জিনিস আমি তুলে ধরেছি আপনারা যদি বইটা পড়েন বুঝবেন। একটা হচ্ছে যে জাস্টিস একটা বিরাট জিনিস, জাস্টিস ছাড়া কোনো দেশ চলতে পারে না, আর জাস্টিস না হলে ওই আপনার অবিচারে হচ্ছে এই টেরোরিজম, যে আজকে আমরা বলছি টেরোরিজম, এই টেরোরিজমটা দুনিয়াতে অনেক সময় হয়েছে, এই টেরোরিজম নতুন কিছু না, এবং ইনজাস্টিস থেকেই এগুলো টেরোরিজম হয়, যখন মানুষ বলে যে বাঁচবার আর কোনো সুযোগ নাই কারণ আমাদের ন্যায় বিচার পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। এই আমাদের আমি যে বইতে তুলে ধরেছি যে রিসার্চটা যে করেছি আমি, এই রিসার্চে আমি সিক্স পয়েন্টসটা দেখেছি এবং পরে আমার ছাত্র ছাত্রীদের তারাই সিক্স পয়েন্টসটাই 11 পয়েন্টস করে দিল, তারা ওই সময় বললো যে দেখো এই সিক্স পয়েন্টসে ঠিক আছে সব সুন্দরভাবে আছে, কিন্তু আমাদের কতগুলো জিনিস আমাদের দিতে হবে, যে আমাদের মিলিটারিতে কোনো রিপ্রেজেন্টেশন নাই, আমরা 5% মিলিটারি এবং মিলিটারি রিসোর্স চাচ্ছে মিলিটারিতে, তো এগুলো তুলে ধরেছে। এবং আপনার 3rd অফ মার্চে এই ছাত্রছাত্রীরাই কিন্তু আপনার ওই ফ্ল্যাগটা তুললো, বাংলাদেশের ফ্ল্যাগ 3rd মার্চ 1971, এর আগে ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধু দেখছেন যে উনি ওনার প্রেরণায় এই যে ছাত্রছাত্রী এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু বলছেন যে আমরা এগিয়ে যেতে পারবো এবং এই এগিয়ে যাওয়ার জন্যে আমাদের একটা দরকার, একটা প্রিপারেশন দরকার,
এই প্রিপারেশন জন্য এই সাতই মার্চ যে যিনি আপনার অর্গানাইজ করলেন ওটা ইরাক একটা গ্যাদারিং রেজ করতে এইটা অর্গানাইজেশনের জন্য এবং এরপরে নানা রকম ডিস্ট্রিক্টে চলে গেল যে দেখো তোমরা কিন্তু ইয়ে হয়ে নাও চিটাগাঙ্গে ওরা করলো মিলিটারি যারা আমার বাঙালি যে আমার বন্ধুরা ছিল মিলিটারিতে জিয়াউর রহমান এক ছোটকালের বন্ধু সেও মিলিটারি ছিল চিটাগাঙ্গে ছিল তো তারাও বঙ্গবন্ধুর কথা শুনে বললো যে আমাদের একটু ঠিক মতন দেখতে হবে প্রিপারেশন করছিল এবং আমি তো কথা বলেছি জিয়াউর রহমানে বলে জিয়াউর রহমানও বলেছে যে ওই সাতই মার্চটা যে একটা বিরাট জিনিস এবং ওইখানেই সব মিলিটারি যে বাঙালি মিলিটারি তারা বুঝতে পেরেছিল যে আমাদের বুঝে শুনে কাজ করতে হবে এবং এটা হঠাৎ করে কিন্তু চিটাগাঙ্গে অ্যাটাক করলো তারা বাঙালি মিলিটারিতে বাঙালি মিলিটারি কিন্তু তৈরি ছিল এবং তারা একটা ইয়ে জোরদার ভাবে একটা ইয়ে করলো ডিফেন্স করলো ডিফেন্স করে তারা বাইরে চলে গেল এবং এটাও না করলে ওই আপনার লিবারেশন ওয়ারটাকে যে সেক্টরস গুলো ডমিনেটেড বাই দ্য বাংলাদেশ মিলিটারি লিডার হু গট কমিশন ডিউরিং দ্য পাকিস্তানিরা এরাই কিন্তু চালিয়েছে লিবারেশন মুভমেন্টটা এবং এই জি সেক্টর জিয়া রহমান এস সেক্টর এই সমস্ত সেক্টর সবগুলো হচ্ছে লেড বাই বাঙালি মিলিটারি অফিসার হু আর ট্রেইন বাই দ্য পাকিস্তানি বুঝতে পারছেন এই যে উৎপ্রেরণা না মুজিব যদি না দিতে তো এগুলো হতো না এবং এটাই আমি বইতে তুলে ধরেছি এবং এটা আমি বলেছি যে এই যে বঙ্গবন্ধু যে এই ন মাস উনি জেলে রইলেন এবং ওকে তো মারবার চেষ্টা করেছিল তো ওরা দেখলো যে বঙ্গবন্ধুর যদি চলে যায় তাহলে কোনোদিনই আর সম্ভাবনা নেই পাকিস্তানের ওই ইস্ট পাকিস্তান হচ্ছে মেজরিটি ছিল সেই সময় আপনাদের মনে আছে কেন জানি না মেজরিটি অফ পপুলেশন অফ পাকিস্তান লিভড ইন ইস্ট পাকিস্তান সেই জমানায় তো সেই হচ্ছে কি হবে তাহলে পাকিস্তান তো বঙ্গবন্ধু তাকে মারা হলো না তিনি ছিলেন তারপরে উনি লিবারেশনের পরে উনি চলে আসলেন এবং ইন্ডিয়ার উনি প্রথম স্টপ ওভার ছিল নিউ দিল্লি নিউ দিল্লি থেকে উনি চলে আসলেন উনি পৌঁছলেন আপনার
1972 বিবরণ ঘন্টার পর ঘন্টা সময় দিলেও শেষ করা যাবে না আপনার বই থেকেই পড়ছি আমাদের যেহেতু সাক্ষাৎকারের পরিসর অত্যন্ত সীমিত সময় অত্যন্ত কম তো আপনার বই থেকে পড়ছি আপনি লিখেছেন আজ বাঙালি জাতি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্তির মাধ্যমে দীর্ঘ অভিশাপ মুক্তির এক দুর্লভ সুযোগ পেয়েছে যুদ্ধাপরাধীদের বিচার আর কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করলেই মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি হবে আপনার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম বইয়ের এ আশাবাদ কতখানি আশাব্যঞ্জক বলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাকে আশাবাদী করে
না আমি তো খুবই আশাবাদী কারণ আমি তো বাংলাদেশে যাই আপনি জানেন বাংলাদেশে আমি ডিস্টিংগুইশড ফেলো পলিসি রিসার্চ ইনস্টিটিউট আমার একটা অফিস আছে ওখানে আমার রিসার্চের টিম আছে আমার বইপত্র পাবলিশ হচ্ছে ওখান থেকে তো ওখানে যাই এবার গতবারই গিয়ে সাড়ে তিন মাস আমি কাটিয়ে এসেছি তখন এবার আমার সুযোগ হয়নি কিন্তু এর আগে আমি যখন আমার বঙ্গবন্ধুর উপরে বইটা লিখলাম যে থার্ড ওয়ার্ল্ড ক্যারিজম্যাট শেখ মুজিব অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ফ্রিডম এই আমার ইংরেজি বইটা লিখেছিলাম 1996 আর এই বাংলা বইটা প্রকাশ হলো 2014 তখন আমার দেখা হলো শেখ হাসিনা তখন নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশ ওনার গেলাম ওখানে ওখানে বইটা আমি নিজে হাতে ওনাকে দিলাম এবং ওই বিয়েতে আমার আবার সিস্টার ল তখন এমপি হয়ে গেছিলেন আপনার ইয়েতে তাসমিমা আমার ওই উনি নিউ এমপি, ওই আনোয়ার হোসেন মঞ্জু আপনারা সবাই চেনেন, ওই এনার্জি মিনিস্টার এখন, তো তারই ওয়াইফ তসমিমা, তো উনি উনি আবার খুব ক্লোজ ছিলেন, এখনো আছেন। তো আমার ইন্টারভিউয়ের একটা বন্দোবস্ত করলেন, তো আমি ওটা বইটা দিলাম। তো আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি, আমি বললেন যে দেখেন আপনার বাবা এই শেক্সপিয়ারের কথা বলতে গেলে দিস ওয়াজ এ ম্যান হুইন কামস অ্যানাদার, যে উনি যে এই বাংলাদেশ করে দিলেন, আপনাদের দায়িত্ব যে এই যতটুকু পারেন এটা এগিয়ে নেওয়া, এবং এটা থেকে অ্যাডভান্স একটা দেশ হয়ে যেতে পারে, শুধু মিডিল ইনকাম না, একটা অ্যাডভান্স দেশ হয়ে যাবে, এটা আপনাদের একটা বিয়া করতো। তো বলে আপনার কি মনে হয়? আমি বলেছি একটা জিনিস আপনি বলবেন যে আপনার বুঝতে হবে কি ঘটনা হচ্ছে, কোথায় কি হচ্ছে বুঝতে হবে, কারণ যে এই হচ্ছে ব্যাপার যে এইখানে যখনই আপনি পাওয়ারে যাবেন আপনার একটা ইনার সার্কেল হবে, কোন এফেক্ট আমরা বলি ইনার সার্কেল আপনাকে সার্কেল করে রাখবে, মনে করবে যে আপনাকে প্রোটেক্ট করছে, যে খারাপ সংবাদ আপনাকে দেবে না, শুধু ভালো সংবাদগুলো দেবে। এইটা হলে আপনি চালাতে পারবেন না দেশ, আপনার জানতে হবে কোথায় ভালো হচ্ছে কোথায় আবার খারাপ হচ্ছে, তুমি যেখানে খারাপ হবে সেটা আপনি হুট করে একটা কিছু করবেন না, একটা ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, এইটা একটা চেষ্টা করবেন যে আপনার ইয়েতে আপনার আর্মড অপারেশন আগে কেরম করে একটা মীমাংসা করা যায়, এইটা আপনার চেষ্টা করবেন, এবং আপনাকে ওই স্ক্রিনিং অফ নেগেটিভ ফিডব্যাকটা আমরা বলি যে খারাপ যে সংবাদ সেটা কিন্তু আপনার যে সাগ্রেদগুলো জড়িয়ে আছে যে কাছে চারিপাশে ঘোরাঘুরি করতে তারা কিন্তু আপনি দেবে না, আপনার কর্তব্য হবে সেটা জানা, এবং সেটা আপনাকে অনেক সময় আপনার রিস্ক নিয়ে আপনার নিজেই বেরিয়ে যেতে হবে, শুনতে হবে যেটা আমাদের বঙ্গবন্ধু করেছেন, এবং উনি করেছেন বলেই আজকে উনি নেই, উনি যদি সিকিউরিটিটা উনি চিন্তা করে রাখতেন, ওনার আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে বঙ্গবন্ধু যে আমি তো সিকিউরিটির উপরে লিখি, এটা হচ্ছে 75 যখন আমি ওনার সঙ্গে দেখা করলাম, আমার ব্রাদার ইন ল এডিটার অফ হলিডে, উনি ওকে জেলে পাঠানো হয়েছিল কারণ উনি লিখেছিলেন ওয়ান পার্টি, বাকশাল ওয়ান পার্টি সিস্টেম লিডস টু ডিক্টেটরশিপ, তো ওই জেলে আমি এসে বঙ্গবন্ধুকে বললাম যে দেখেন বঙ্গবন্ধু আপনার এই জার্নালিস্টটা দরকার তো আপনার, এই না হলে তো বুঝবেন না যে কোথায় কি হচ্ছে, যে সিলেটে কি হচ্ছে, কারা কি চিন্তা করছে আপনাদের ব্যাপারে, এইটা তো আপনার দরকার, এবং এই তো এদের জেলে দিলে তো আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। তো তিনি ওই এসটি মামুল একজন ছিল, কুদ্দুস বলে ছিল, তারা হচ্ছে তার ওই অ্যাসিস্ট্যান্ট ছিল সেই জমানায়, বুঝতে পেরেছেন, তাদের দেখে বললো এই আমেরিকা আমাকে আবার স্নেহ করে নিয়ে আমেরিকান প্রফেসর বলতেন, বলে এই যে জিল্লুর বলছে তুই তো বলতো আবার, তো আমি আবার বললাম বলে তোরা আমাকে কেন বলিস না এগুলো, এত সুন্দর করে বলছে তোরা কেন বলিস নাই, কোনো জবাব নাই তাদের কাছ থেকে। আর বঙ্গবন্ধু বল আমি হাতেন এক বললাম যে আপনার বাবা সঙ্গে সঙ্গে বললেন যে ডিটেশন দিচ্ছি রিলিজ এনায়তুল্লাহ খান উইথ ইমিডিয়েট এফেক্ট, এই নে ধর আমি সাইন করে দিচ্ছি, তোরা ব্যুরোক্রেসির মধ্যে যা করে কিন্তু কালকে ডক্টর খান সিলেটে গিয়ে নিয়ে আসবে। আমি বললাম আপনার বাবা এরকম ভাবে করেছেন, এবং সিকিউরিটির ব্যাপার আমি যখন বলেছিলাম যে বঙ্গবন্ধু আপনার ইনার প্যারিমিটার নাই, আপনার মিডল প্যারিমিটার নাই, আপনার আউটার প্যারিমিটার নাই, আপনার কোনো প্যারিমিটার নাই, বঙ্গবন্ধু বলেছেন দেখো আমি বিশ্বাস করি আমি বাঙালিদের জন্য আমি সমস্ত করতে পারি, এবং বাঙালিরা যদি আমাকে কোনোদিন সরিয়ে ফেলে তাহলে গণতন্ত্র সরে যাবে, এইটা বলেছেন। তো আমি বললাম যে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার এখন করতে হবে যেটা বিরাট মানে অগ্রসর হতে হবে বাংলাদেশকে নিয়ে, তো উনি খুব খুশি হয়েছিলেন ব্যাপারে, এবং তারপরেও কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু এখন আপনাকে বলছি যে উনি চেষ্টা করছেন এগিয়ে নিতে, এই যে ব্যালেন্সটা চেকস অ্যান্ড ব্যালেন্সটা উনি বুঝতে পারেন, উনি দেখেন বাংলাদেশে যে 1st of July যে ঘটনা ঘটল তিনি কিন্তু চেষ্টা করেছেন যে এই যারা ওয়াহাবি ইনফ্লুয়েন্স কওমিয়া মাদ্রাসা ওয়াহাবি এদেরও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, দেখেন যে ইসলাম হচ্ছে রিলিজিয়ন অফ পিস, ইসলাম মানেই হচ্ছে পিস, আর আমাদের মোহাম্মদ বলেছেন মিউচুয়াল রেসপেক্ট একটা বিরাট জিনিস, রেসপেক্ট ফর অল রিলিজিয়ন। যার আঙ্কল কোনোদিন ইসলাম গ্রহণ করেন কিন্তু তার সেবা করেছেন মৃত্যু পর্যন্ত তার নিজের চাচাকে, আমাদের হযরত মাওলানা। তো এই হযরত মাওলানাদের আইডিয়ালটা আপনারা ধরে রাখেন, এইটা বুঝিয়ে ঠুঝিয়ে। এবং রিসেন্টলি আপনার যখন সৌদি কনফারেন্স হলো তখনও শেখ হাসিনা, আমি দেখলাম টিভিতে শেখ হাসিনা ছিলেন ওখানে, তার হচ্ছে যে এই ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। এইটা যদি আমরা বুঝতে পারি, যেটা থুসিডাইডিস গ্রিক হিস্টোরিয়ান ফিলসফার বলেছিলেন 6th century BC, ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, এইটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমার মনে হয় উনি এখন চেষ্টা করছেন এই যে চায়না ইন্ডিয়া এই চেকস এন্ড ব্যালেন্স করেও উনি এগিয়ে যাচ্ছেন।
জি, আবার একবার ক্ষমা চাইছি আপনার কাছ থেকে, আমাদেরকে শেষ করতে হবে, আমাদের এই সাক্ষাৎকারের পরিসর অত্যন্ত সীমিত। তো শেষ এক মিনিট আপনি সমাপনী বক্তব্য উপস্থাপন করলে আমরা বাধিত হব।
শেষ এক মিনিট বলি যে আমাদের বঙ্গবন্ধু, যে আমি আমার বইতে লিখেছি, যে একটা ইউনিক একটা মানুষ, ইউনিক লিডার, যেটা আপনাকে একটু আগেও বলেছিলাম যে শেখ হাসিনাকেও বলেছি, দিস ওয়াজ এ ম্যান হুইন কামস অ্যান আর্থ, যে শেক্সপিয়ার আমি কোট করে বলেছি, এইরকম তো আপনি কোনো পাবেন না, কোনোখানে হয়ও নি, যে এইরকম একটা সংগ্রাম উনি যে করেছেন, যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মিলিটারি রেজিমের এগেনস্টে করে সাকসেসফুল হয়েছে, এটা কেউ করতো কোনো হিস্ট্রিতে কোনোখানে পাবেন না আপনি। তো এই একটা বিরাট জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা আমাদের একটা কর্তব্য হচ্ছে যে তিনি যার জীবনটা দিয়েছেন ভালোবাসার জন্য, বাঙালিদের ভালোবাসছেন বলেই তার জীবনটা চলে গেল, শুধু তার জীবন না, তার ফ্যামিলিরও বহু লোক চলে গেলেন। তো এইটার জন্য আমাদের বাঙালিদের করতে হবে, তারা একত্রিত দিলে ট্রু ডায়ালগ তাদের এগিয়ে যেতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্সটা তার বুঝতে হবে। এবং যারা ক্রিটিসিজম করে তাদেরও দেখে আনতে হবে যে তোমরা ক্রিটিসিজম কি কারণে করছো, কি কারণ, এবং আমরা কি করতে পারি যেটা তোমরা এটা মেনে নিতে পারো, এইরকম ভাবে আমাদের এগিয়ে যেতে হবে।
জি, প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা প্রচ্ছদ এবং মাওলা ব্রাদার্সের প্রকাশনায় মুদ্রিত আপনার গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম, এ নিয়ে আমরা আলোচনা করলাম আপনার সঙ্গে প্রফেসর জিল্লুর রহমান খান। আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেস বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে যাবার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পরিবেশ, বিশ্বে যুক্তরাষ্ট্রের নৈতিক নেতৃত্ব এবং অর্থনীতির জন্য ভয়ঙ্কর। হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ র্যালিতে তিনি একথা বলেন। সেখানে ছিলেন তাওহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই এর প্রতিবাদ জানাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হন পরিবেশবাদী সহ নানা শ্রেণী পেশার আমেরিকানরা।
This country has led the world in facing collective action threats around the world that no one nation can face.
কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেয় 20টি পরিবেশবাদী সংগঠন এবং মূলধারার রাজনীতিবিদরা। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম প্যারিস বলেন,
climate change is a threat to our not just our nation but our world, its republicans as well.
জলবায়ু পরিবর্তন আমাদের গোটা দেশ এবং বিশ্বের জন্য হুমকি, তার রিপাবলিকানদের জন্যও হুমকি। জলবায়ু বিজ্ঞান সবার কাছে গ্রহণযোগ্য, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাস্তবতার ক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানি সবার কাছেই গ্রহণযোগ্য। আমার নিজের শহরে দেখেছি যে স্টিল কারখানা 30 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, তা সোলার প্যানেল তৈরির কারখানায় রূপান্তরিত হয়েছে, এবং এখন আমরা সোলার প্যানেল তৈরিতে চীনের নেতৃত্ব দেখছি। এটা আমাদের পরিবেশ, বিশ্বে নৈতিক নেতৃত্ব এবং অর্থনীতির জন্য ভয়ঙ্কর। প্রেসিডেন্ট বলেছেন তিনি কর্মসংস্থান বাড়াচ্ছেন, কিন্তু আমরা এরই মধ্যে দেখছি ট্রাম্প প্রশাসনের সময় কর্মসংস্থান ধীর গতিতে
হচ্ছে।
র্যালিতে অংশ নেন বাংলাদেশি আমেরিকানরা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্ত প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়নে বাধা তৈরি করবে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাধাগ্রস্ত করবে। পরিবেশবাদী বাংলাদেশি আমেরিকান মনিকা বোস বলেন,
খুবই দুঃখিত এবং স্তম্ভিত যে আমেরিকান সরকার আজকে প্যারিসের জলবায়ু পরিবর্তন চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং দেবেন, বেরিয়ে যাবেন বলেছেন। এটা আসলে খুবই দুঃখজনক একটা খবর এবং আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় উনি অনেক 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 ভুল এবং একেবারেই বলতে গেলে মিথ্যা কথা বলেছেন। উনি বলেছেন আজকে যে এই চুক্তির খরচ খুব বেশি, কিন্তু উনি চুক্তির যে অর্থনৈতিক উপকার সেগুলোর কথা একেবারেই যোগ করেননি এবং উনি একেবারেই অনেকগুলো একেবারে ভুল ধারণা প্রচার করলেন ওনার ঘোষণায় আজকে। কিন্তু আমাদের পুরো পৃথিবীর জন্য এটা একটা খুব দুঃখজনক ঘটনা। আমরা বলতে চাচ্ছি যে আমরা এই সিদ্ধান্তের বিপক্ষে এবং আমরা মানুষ হিসাবে আমাদের কাজ চালিয়ে যাবে জলবায়ু পরিবর্তনকে থামাবার জন্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। আর যদিও আমেরিকান সরকার এই চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে, আমেরিকান বেশিরভাগ পাবলিক এই চুক্তিকে সমর্থন করে এবং বিশ্বাস করে যে জলবায়ু পরিবর্তন একটা আসল সমস্যা এবং পৃথিবীর সব মানুষের একত্র হয়ে এই সমস্যার সমাধান করতে হবে এবং আমরা সেই কাজ করতে রাজি আছি পাড়ায় পাড়ায়, শহরে শহরে, এদেশের রাজ্যে রাজ্যে। যদিও আমাদের ফেডারাল সরকার আমাদের প্যারিস চুক্তির বিরুদ্ধে আজকে একটা পথ নিয়েছে।
বাংলাদেশের প্রতি সহমর্মী হয়ে র্যালিতে আসেন স্যান্ডি শৌল। তিনি বলেন,
I'm here because I've worked for almost 30 years in Bangladesh doing research with women.
আমি মহিলাদের নিয়ে গবেষণার জন্য বাংলাদেশে দীর্ঘ 30 বছর ছিলাম। আমি সেখানকার অনেক মানুষের জীবন নিয়ে শঙ্কিত হয়েছি। সম্প্রতি সেখানে ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। আমি সত্যি উদ্বিগ্ন। আমি জানি জলবায়ু পরিবর্তনের কারণে প্রথমে যেসব স্থান পানিতে তলিয়ে যাবে তার মধ্যে বাংলাদেশ একটি।
এছাড়া নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় শহরে প্রতিবাদ র্যালি হয়েছে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
সম্প্রতি ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় লন্ডনে সোমালিয়া বিষয় সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শান্তি উদ্যোগে নতুন এক পুনরুজ্জীবিত আশার কথা ব্যক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস সাংবাদিকদের জানান, সোমালি প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা রয়েছে আর তা হল মারণাত্মক সন্ত্রাসী গ্রুপ আশবাবকে পরাস্ত করতে সহায়তা করা। সেই লক্ষ্যে জাতিসংঘ, আফ্রিকি ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, আরব, আফ্রিকা এবং ইউরোপীয় দেশগুলির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, সোমালিয়াকে নিজের পায়ে দাঁড়াতে অর্থনৈতিক এবং সরকারি কর্মসূচির উপর নির্ভর করতে হবে, সেই উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা আবশ্যকীয়। জেনারেল ম্যাটিস বলেন, সোমালিয়ার ভবিষ্যৎ কেমন হবে, কোন কোন দেশ সোমালিয়ার অবকাঠামো পুনর্নির্মাণে কতটুকু সহায়তা করবে সে ব্যাপারে আমরা মনোযোগ নিবদ্ধ করেছি। জেনারেল ম্যাটিস বলেন, নিরাপত্তার ক্ষেত্রে একদিকে যেমন আশবাব জঙ্গি দলের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর উন্নতি সাধন প্রয়োজন, তেমনিভাবে আশবাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের জন্য পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত করাও প্রয়োজন। এই দুটি উদ্যোগই একসাথে নিতে হবে। প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, সোমালিয়া পরিস্থিতির এমন একটা সমন্বিত উদ্যোগ নেয়ার প্রয়োজন যেখানে সফল হবার সম্ভাবনা থাকে। তিনি বলেন, নির্বাচনে যোগ্য একজনের নেতাকে সামরিক নিরাপত্তা প্রশ্নে, অর্থনৈতিক এবং অবশ্যই সংহতের প্রয়াসে মনোনয়ন দিয়ে জনগণের মাঝে আশা পুনরুজ্জীবিত হয়েছে। জেনারেল ম্যাটিস সোমালিয়ায় আফ্রিকা ইউনিয়নের শান্তিরক্ষী মিশনের প্রশংসা করেন। তিনি বলেন, অত্যন্ত প্রতিকূল পরিবেশে তারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ম্যারিস বলেন, অত্যন্ত শক্ত শত্রুপক্ষ যারা আল কায়দার প্রতি আনুগত্য প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে অ্যামিসম এবং সোমালি সেনাবাহিনী বছরের পর বছর লড়াই চালিয়ে গেছে। এই শত্রুপক্ষকে অবশ্যই পরাস্ত করতে এবং জনগণকে রক্ষা করতে হবে এবং যুক্তরাষ্ট্র সেই প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমেই ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সরকারি সফরে মঙ্গলবার সুইডেন যাচ্ছেন। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের এক সরকারি সফরে মঙ্গলবার সুইডেন যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী রোববার এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন যাওয়ার পথে প্রধানমন্ত্রী লন্ডনে যাত্রা বিরতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তি মিশন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় হবে, উজ্জ্বল হবে ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি। উল্লেখ্য যে 1972 সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেয়া ইউরোপীয় দেশগুলির মধ্যে সুইডেন অন্যতম। গত ফেব্রুয়ারিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে 45 বছর পূর্তি উৎসব উদযাপন হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে 47 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল থাকছে। দেশটির বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস শনিবার কংগ্রেসকে বলেছেন যে তিনি সেনেট ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দেবেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওই কমিটি তদন্ত চালাচ্ছে। গত সপ্তাহে FBI এর সাবেক পরিচালক জেমস কোমি যখন সাক্ষ্য দেন তখন তার ব্যাপারে যেসব প্রশ্ন উঠেছে সেশনস বলেছেন তিনি ওই প্যানেলে উপস্থিত হয়ে তার জবাব দিতে চান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার নতুন রাজনৈতিক দলের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা আশা করছেন। রবিবার ফ্রান্সে প্রথম দফার সংসদীয় নির্বাচন হচ্ছে। নির্বাচন পূর্ববর্তী জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে ম্যাক্রনের মধ্যপন্থী রিপাবলিক অন দ্য মুভ দল 30% ভোট পেতে পারে। আগামী সপ্তাহে তাহলে তারা দ্বিতীয় দফার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হচ্ছে। ইরান এয়ার বিমান সংস্থার মুখপাত্র শারুক নওশাবাদি বলেছেন ইরান খাদ্য ভর্তি অন্তত 4টি মাল পরিবহন বিমান কাতারে পাঠিয়েছে এবং তারা খাদ্য পাঠানো অব্যাহত রাখবে। তারা এই পদক্ষেপ নেয় যখন আমদানি নির্ভর কাতারের সর্ববৃহৎ সরবরাহকারীরা সেদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব কাতারের একমাত্র ভূমি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর তুরস্ক বলেছে তারাও কাতারকে খাদ্য পাঠাবে। ওই সীমান্তের মাধ্যমে কাতার অধিকাংশ খাদ্য আমদানি করে। গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ব্রিটেনের রক্ষণশীল প্রধানমন্ত্রী এখনও চাইছেন উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি DUP-র সঙ্গে একটা মতৈক্যে আসতে। সরকার গঠন করার লক্ষ্যে তার যে সমর্থনের প্রয়োজন তিনি তাহলে তা পাবেন। রবিবার টেরেজা মেয়ের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই চুক্তি বিষয়ে আলোচনা এ সপ্তাহে চূড়ান্ত হবে বলে মনে হয়। সোমালি ও আমেরিকান সামরিক বাহিনী সোমালিয়ার মধ্যাঞ্চলের জুবা অঞ্চলে আল শাবাবের একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। স্পেনে খেলার খবর। স্পেনের রাফায়েল নাদাল দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিস শিরোপা জিতেছেন। তিনি তৃতীয় শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারওয়েঙ্কাকে 6-2, 6-3, 6-1 গেমে পরাজিত করেন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন টিএন ওয়াং। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
না